ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12:00, বাংলাদেশে রাত 10:00 আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হাজার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে 190 মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। 30 মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
বাংলাদেশ ও ভারত থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে এমর্মে যে খবর চাউর হয়েছিল তাকে ফেক নিউজ বলে বর্ণনা করেছে চীন। ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তার ফেসবুক পেজে এই মন্তব্য করেছেন, সঙ্গে অবশ্য ভারতীয় সংবাদ মাধ্যম ওয়াইওয়ানের একটি নিউজ যুক্ত করে দিয়েছেন। খবরটি বাংলাদেশ কিংবা ভারতীয় সংবাদ মাধ্যমে আসেনি, হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্টও ফলাও করে প্রচার করেছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম ও চীনা গবেষকদের বরাতে এই খবর ছাপা হয়। চীনের তরফে আগেও বহুবার বিভিন্ন দেশের নাম করে করোনার উৎসস্থলের তকমা দেওয়া হয়েছিল। উল্লেখ্য যে বাংলাদেশ ও ভারতের বিজ্ঞানীরা চীনের গবেষকদের এই দাবিকে মন গড়া বলেই উড়িয়ে দেন। ওদিকে করোনা সেবায় নিবেদিত হাসপাতালগুলো 4 মাস আগের অবস্থায় ফিরে যাচ্ছে, সে সময় হাসপাতালগুলোতে কোনো বেড খালি ছিল না, আইসিইউ বেডেও চাপ পড়েছিল। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর প্রতিদিনই রোগী বাড়ছে। গত আগস্ট মাসে রোগী কমে যাওয়ায় করোনা নিবেদিত 9টি হাসপাতালকে মুক্ত করে দেওয়া হয়েছিল। এখন আবার নতুন করে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। এই মুহূর্তে ঢাকায় 297টি আইসিইউ শয্যা রয়েছে, করোনা হাসপাতাল রয়েছে 19টি। সবকটি হাসপাতালে রোগীরা আইসিইউর জন্য লড়াই করছেন, কোনো হাসপাতালেই আইসিইউ শয্যা খালি নেই। স্বাস্থ্য কর্মীদেরকে সতর্ক করা হয়েছে, বলা হয়েছে যে কোনো সময় করোনা রোগীর সেবায় নিয়োজিত হতে হবে। এই মুহূর্তে করোনা রোগীদের সেবায় 23,280 জন স্বাস্থ্যকর্মী নিয়োজিত রয়েছেন, এর মধ্যে চিকিৎসক রয়েছেন 5,726 জন, বাকিদের মধ্যে নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী। ইতিমধ্যেই সরকারের তরফে স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে। একজন চিকিৎসক বিশেষ ভাতার আওতায় 2,000 টাকা করে পাবেন, নার্স পাবেন 1,200 টাকা, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা 800 টাকা, এর জন্য 39 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 29 জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন 1,788 জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 21শে পদকপ্রাপ্ত শরদ বাদক ওস্তাদ সাদাত হোসেন খান। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
রোহিঙ্গাদের মিয়ানমারের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত ওয়াইসির সদস্য দেশগুলোর প্রতি রাজনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রোববার ঢাকায় পাওয়া খবরে বলা হয়েছে, পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামিতে শনিবার সমাপ্ত হওয়া মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থা ওয়াইসির সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের 2-দিনব্যাপী সম্মেলনে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওয়াইসির স্থায়ী প্রতিনিধি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি এই আহ্বান জানান। সম্মেলনে তিনি তার বক্তব্যে ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের বিভিন্ন বিষয়ে আরো সুসংগত পদক্ষেপের উপর জোর দিয়েছেন। রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি ইসলামোফোবিয়ার বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্টদের কার্যকরভাবে জড়িত হওয়ার আহ্বান জানান। ওয়াইসির সদস্য দেশগুলোর জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রাপ্যতা, অর্থনৈতিক উন্নয়নের জন্য সদস্য দেশগুলোর আন্তঃবাণিজ্য বৃদ্ধি এবং প্রয়োজন অনুযায়ী সদস্য দেশগুলোর জন্য মানবিক সহায়তার উপর জোর দেন তিনি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ওই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও তিনি করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন রাষ্ট্রদূত ডক্টর জাবেদ পাটোয়ারি। খবরে বলা হয়, শুক্রবার সম্মেলনের উদ্বোধন করেন নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ ইউসুফু। খবরে আরো বলা হয়, সম্মেলনে আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার জন্য গাম্বিয়াকে সহায়তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ সাহেব প্রতিবেদনে তিনি বলেছেন,
ভারতের মতন দেশে নতুন কৃষি বিলের প্রতিবাদে রাস্তায় হাজার হাজার কৃষক, নতুন কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। তা ফিরিয়ে নেওয়ার ভাবনা নেই ভারতের কেন্দ্রীয় সরকারের, তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকাশবাণীতে মাসিক মন কি বাত শীর্ষক অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, ভারতে কৃষি ও কৃষি সংক্রান্ত কাজে আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে, কৃষকদের জন্য নতুন সম্ভাবনা দরজা খুলেছে কৃষি সংস্কার। গত কয়েক বছর ধরে কৃষি সংস্কারের দাবি করে আসছিল দেশের কৃষকরা, সে কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল, সব রাজনৈতিক দলই প্রতিশ্রুতি দিয়েছিল, এখন তা পূরণ হয়েছে। অনেক আলোচনার পর কৃষি আইনে সংস্কার হয়েছে, অধিকার পেয়েছেন কৃষকরা, নতুন সুযোগ তৈরি হয়েছে, কৃষকদের সমস্যার সমাধানও হয়েছে বলে মন্তব্য করেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আমরা আজকে আবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সম্ভাব্য কিছু পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলব। আজকে আমরা আলোকপাত করব ইরান এবং মধ্যপ্রাচ্যের দিকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাব এনাম খান। শাহাব এনাম খান, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
প্রথমে আমরা জানতে চাই যে ইরানের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ওবামা আমলে, কিন্তু সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসে। আপনার কি মনে হয় যে জো বাইডেন আবার সেই চুক্তিতে ফিরে যাবেন কিংবা সংশোধিত ভাবে কিছু করতে চাইবেন?
ধন্যবাদ আনিস ভাই। প্রথম কথা হলো যে জো বাইডেন নিশ্চিত ভাবেই তার যে মিডল ইস্ট পলিসি আছে সেটাতে ইরানকে আবার ফিরিয়ে আনবে, এবং এটার পিছনে অনেকগুলি কারণ আছে। ইসরায়েলের স্টেবিলিটি থেকে শুরু করে এখন নতুন ধরনের মেরুকরণ তৈরি হয়েছে কাতারের সাথে, টার্কির সাথে, সবকিছু মিলিয়ে স্বাভাবিক ভাবেই বাইডেন প্রশাসন চাইবে ইরানের সাথে অনেক বেশি এনগেজমেন্টে যেতে, এবং সেই এনগেজমেন্টটা কিন্তু শুধুমাত্র যে দ্বিপাক্ষিক তা না, সেখানে নেটোর একটা স্বার্থ আছে, ইউরোপিয়ান ইউনিয়নের স্বার্থ আছে, স্বাভাবিকভাবেই তার মাল্টিল্যাটারাল প্রমিসেস গুলি এখানে তারা ফিরিয়ে আনবে। সেই ক্ষেত্রে হয়তো আমরা এক ধরনের সংশোধিত যোগাযোগ বা সংশোধিত নিউক্লিয়ার এগ্রিমেন্টের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে এক ধরনের আগ্রহ দেখব, এবং সেটা খুব সমস্যাই হবে না, সময় লাগবে খুব স্বাভাবিকভাবেই, কারণ বাইডেন প্রশাসনকে এখন অনেক কিছুই ঢেলে সাজাতে হবে। ওয়াশিংটন পলিসি সার্কেল, ওয়াশিংটনের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্কেল গুলি আছে, এক্সিকিউটিভ সার্কেল গুলি আছে, সেই জায়গাতে বড় ধরনের পরিবর্তন আসবে। সুতরাং এটা আমরা সমস্যা না দেখলেও নিশ্চিত ভাবে এক ধরনের পজিটিভ দিক নির্দেশন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাবো।
ইরানের সঙ্গে চুক্তিতে ফিরে যাওয়ার যে কথাটা আপনি বললেন, সেখানে একটা প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে ইসরায়েল। আমরা জানি কারণ ইসরায়েলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে, বরাবরই ঘনিষ্ঠ ছিল, কিন্তু ইসরায়েল মোটামুটি ভাবে আনন্দিত ছিল, খুশি ছিল যে ইরানের সঙ্গে বড় রকমের একটা মত পার্থক্য দেখা গেছে। তো বাইডেন সেই জায়গায় কিভাবে ভারসাম্য আনতে পারবেন বলে আপনার মনে হয় ইসরায়েলের সঙ্গে?
প্রথম কথা হলো যে বাইডেন সরকারের ফরেন পলিসি এখনো পর্যন্ত আমরা যেটুকু বুঝি ডেমোক্রেটিক সরকার হিসেবে, এবং তার যে ডেমোক্রেটিক প্রমিসেস গুলি আছে বা ইলেকটোরাল প্রমিসেস গুলি আছে, সব জায়গায় যদি আমরা একটু স্ক্রুটিনি করে দেখি, তাহলে খুব স্বাভাবিকভাবেই দেখবো যে সে মিডল ইস্টে অস্থিরতা চাইবে না, বরং এই জায়গাতে ট্রাম্পের সাথে তার এক জায়গায় মিল আছে যে ট্রুপস এনগেজমেন্টটাকে কমিয়ে নিয়ে আসা। আপনি যদি কাতারের কথা ধরেন, কাতারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিলিটারি বেসটা আছে, যেখানে 13,000 ট্রুপস আছে, এবং মার্কিন প্রশাসন কিন্তু চাইবে যে এক ধরনের ডিফেন্স ডিল যেটা তার ইকোনমিক বেনিফিটে লাগবে, F-35 যেটা UAE কিনেছে এবং আপনার কাতারও কিনতে যাচ্ছে, এইরকম সব ইকুয়েশন মিলিয়ে স্বাভাবিক ভাবেই বাইডেন প্রশাসনের মিডল ইস্ট এনগেজমেন্ট অনেক বেশি কমপ্রিহেন্সিভ হবে। আরেকটা জিনিস আমি বলে গেলাম আপনার, সেটা হলো যে ইরান কনসার্নটা বরাবরই থাকবে, কিন্তু এখানেও দেখার বিষয় যেহেতু বললাম যে প্র্যাগম্যাটিক ফরেন পলিসি, সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়েও তারা একমত হবেন যে কাতার এবং ইরানের যে তেল ক্ষেত্র আছে এটা কিন্তু বিশ্বের একটা সবচেয়ে বড় তেল ক্ষেত্র, প্র্যাকটিক্যালি পসিবল না যে ইরাক ইরান থেকে কাতার সরে আসবে কিংবা সৌদি আরবকে কেন্দ্র করেই কাতারকে বিবেচনা করা হবে। ফলে এই জায়গাতে আমরা এক ধরনের প্র্যাগম্যাটিক ব্যালেন্স অফ পাওয়ার এর জায়গা আমরা দেখতে পারবো বাইডেন প্রশাসনের সঙ্গে।
অধ্যাপক শাহাব ইনাম খান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুপ্রিয় শ্রোতা দর্শকদের যারা এতক্ষণ ধরে অধ্যাপক শাহাব ইনাম খানের এই ব্যাখ্যা বিশ্লেষণটি শুনলেন। আপনারা সবাই ভালো থাকবেন যে যেখানেই থাকুন, আর বিশেষ করে এই কোভিড মৌসুমে সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
ভয়েস অফ আমেরিকার বেতার তরঙ্গে উপস্থিত আমি সরকার কবিরুদ্দিন স্কাইপের মাধ্যমে, এবং এই স্কাইপের মাধ্যমেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রেরই ভার্জিনিয়া রাজ্য থেকে ডক্টর মহিউদ্দিন আহমেদ, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসক। তিনি আমাদের অনুষ্ঠানে এর আগেও বহুবার এসেছেন, দর্শক শ্রোতারা নিশ্চয়ই মনে রাখবেন। আমরা আজকে আলোচনা করব যে বিষয়টি নিয়ে তার পটভূমিটা এরকম যে প্রতি বছর যুক্তরাষ্ট্রে যে একটি দিবস পালিত হয়ে থাকে সেটাকে আমরা বলি কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস বা থ্যাংকস গিভিং ডে। এবারে থ্যাংকস গিভিং ডে এই মাত্র কয়েকদিন হলো পালিত হয়ে গেল, উদযাপিত বলবো না, এই জন্যে যে ঠিক উৎসব এবারে ছিল না, এই দিবসটি এবারে কৃতজ্ঞতার সঙ্গে পালিত হয়েছে এবং বলা হয়েছে যে সাবধানতা অবলম্বন করেই এই দিবসটি পালিত হয়েছে, এবং যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনও তার থ্যাংকস গিভিং এর বাণীতে সতর্কতার সঙ্গে দিনটি পালনের আহ্বান জানিয়েছিলেন। এবং আমরা জানি যে বিভিন্ন ধর্মগ্রন্থে, সে গীতা, পুরাণ, ত্রিপিটক, বাইবেল, তোরা, কোরআন, গুরু গ্রন্থ সাহেব, সবখানেই কিন্তু এই সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে জীবন নির্বাহের ক্ষেত্রে। বিশেষ করে কোরআনে এমনকি নামাজের সময়ও সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। এবং এবারে এই যে থ্যাংকস গিভিং ডে পালন করা হলো, এখানে এই জন্য সতর্কতা অবলম্বনের কথা বারবার বলা হয়েছে যে কোভিড-19 ক্রমশই উপর মানে চড়ছে আবার, সেটা নজরে রেখেই এই সতর্কতা অবলম্বনের কথা বলা হয়। তো আমরা এখন ডক্টর মহিউদ্দিন আহমেদের কাছ থেকে শুনবো এই বিষয়টিকে উনি কিভাবে দেখেন চিকিৎসক হিসেবে।
প্রথমে ধন্যবাদ আপনাদেরকে আমাকে আবার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আপনি যে কথাটা বললেন সেটা এই এই মহামারীর মধ্যে এইবার এই দেশে এই দিবসটি উদযাপিত হয়েছে, এবং সেখানে এদেশের যারা স্বনামধন্য চিকিৎসক, পাবলিক হেলথ এক্সপার্টস যারা আছেন তারা এই ব্যাপারে বারবার সতর্ক করে দিয়েছেন এবং বলেছেন যে মানুষজন ট্রাভেলও না করে এক জায়গা থেকে আরেক জায়গায়। এটা আমরা জানি যে এই দেশের সবচেয়ে বড় সময় ট্রাভেলের সময় হচ্ছে এই সময়টা, ক্রিসমাসও এত এত ট্রাভেল হয় না এই দেশে এই সময়টাতে যতটুকু হয়। এবং এর একটা কারণ হচ্ছে যে এটা এই দেশে এটা অনেকটা কালচারাল একটা জিনিস, এটার মধ্যে কোনো ধর্মীয় ব্যাপার এখানে নাই, কাজে এখানে যত দেশের যত মানুষ যে ধর্মাবলম্বী হন না কেন তারা সবাই এই দিবসটা উদযাপন করেন। তো সেক্ষেত্রে এবার যেটা মানে এটা পরিবারের সাথে মিলিত হবার একটা বিরাট বড় দিবস, যেখানে শুধু ক্রিসমাসে হয়তো বা শুধু যারা ক্রিসমাস ধর্ম খ্রিস্টান ধর্মাবলম্বী তারাই হয়তো যান, কিন্তু এই সময় সব ধর্ম মানুষই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে আমরা মিলিত হওয়ার চেষ্টা করব। এটা মনে রেখেই এইবার এই নিষেধাজ্ঞাটা, নিষেধাজ্ঞা বলা যাবে না, উপদেশ বলা যেতে পারে, পরামর্শ বলা যেতে পারে, যে এটা যতটুকু পারা যায় সেটাকে না করার জন্য, না করার জন্য মানে সবাই একসাথে না হওয়া, অত্যন্ত সীমিত সংখ্যক এবং খোলামেলা জায়গাতে, যেখানে আমাদের সেই মানে যেটাকে আমরা এখানে সোশ্যাল ডিস্টেন্সিং বলছি, বজায় রেখে অন্তত 6 ফিট দূরত্ব বজায় রেখে সবাই মুখের মাস্ক পরে, সেইটা তো এটা এই দেশের এই ক্ষেত্রে আমি বলবো যে এটা অত্যন্ত সময়োপযোগী একটা ব্যাপার, বিকজ আমরা জানি যে এই গত কয়েক সপ্তাহে, বিশেষ করে আমি নিজে এই ব্যাপারে আমি প্রত্যেক দিনই এটা আমার চোখের সামনে দেখছি যে প্রচন্ড ভাবে এর মানে বৃদ্ধি পাচ্ছে, এই রোগের সংক্রমণটা অনেক বৃদ্ধি পেয়ে গেছে গত 5-6 সপ্তাহে। আমরা যেখানে আগে আমার কাজের ক্ষেত্রে আমার নিজের যে দায়িত্ব ছিল সেখানে আমি হয়তো 30-35টা পজিটিভ রেজাল্ট পেতাম, এই গত কয়েক সপ্তাহে 120, 130, 140, এটা মানে 4-5 গুণ বেড়ে গেছে। তো সেটা ওই মার্চ মে এপ্রিল মাসে আমরা এটা দেখি, এখন আমরা যেটা দেখছি, তো এই জন্যই আমার মনে হয় যে এটা অত্যন্ত একটা মানে সময়োপযোগী ব্যাপার, এবং এটা আমাদের মেনে চলা যতটুকু সম্ভব আমাদের সবাইকেই মেনে চলা দরকার। আপনি যেটা বলেছেন যে 40তম প্রেসিডেন্ট যিনি হয়েছেন তিনিও এ ব্যাপারে বলেছেন, এবং আমি মনে করি সেটা সবাই,
তো এই কৃতজ্ঞতা জ্ঞাপন দিবসে সামাজিকতা বজায় রেখে উৎসব পালন এবং পারিবারিক মিলিত হওয়া পরিবার ভিত্তিতে, এবং সেই একই সঙ্গে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপনও, যেমন আমাদের বঙ্গভূমিতে আমরা জানি নবান্ন উৎসবের একটা রীতি দীর্ঘদিন থেকে চালু হয়েছে, তো এই ধর্মীয় দর্শনটার দিকে একটু আলোকপাত করবেন।
জি, এটা আলোচনা করতে গেলে এই দেশে কিভাবে এই জিনিসটা আসলো সেটা নিয়ে একটু ইতিহাস ঘাঁটতে হবে। আমরা জানি যে 1621 খ্রিস্টাব্দে প্লিমুথ থেকে, ইংল্যান্ডের প্লিমুথ থেকে একদল কিছু বলা যায় রিলিজিয়াস প্রোটেস্টেন্টস, যারা তারা এসেছিলেন এই দেশে, 126 জনের মতো একটা দল, প্রায় 60 দিন ওনারা জাহাজে ছিলেন। তো ওনারা ম্যাসাচুসেটস এর একটা তীরে এসে যখন নামলেন, তো তখন ওনারা নামতে পারেনি, মানে ওখানে এত মানে একটা বৈরী আবহাওয়া ছিল, তো সেখানে ওই ওনারা প্রায় 1 বছর মাটিতে নামতে পারেনি জাহাজের ভিতরে থেকে, এবং সেখানে অনেক লোক মারা যান, প্রায় অর্ধেকের মতোই মারা গিয়েছে বিভিন্ন রোগ। তো যাই হোক, পরে ওনারা যখন নামেন তখন ওখানকার যে লোকাল যারা আদিবাসী যারা ছিলেন তারা এটাকে উইনাপানং বলে একটা জাতি ছিল,
ইন্ডিয়ান আমেরিকান
যাকে বলা হচ্ছে, তাদেরকে তারা এসে দেখে সাহায্য করলেন যে তোমরা কিভাবে চাষাবাস করবে, কোন গাছ লাগাবে, কোন ফসলটা এখানে হয়। এটা দেখে দেওয়ার পরে এই প্রথম তারা সেখানে যেটাকে বলা হয় আপনার বীজ রোপণ করলেন, চাষাবাস শুরু করলেন, এবং পরের বছর যখন ফল, যেটা আমরা এখানে যেটা অটাম বলা হয়, বাংলাদেশে যেটা শরৎকাল বলা হয়, সেই সময়ে এই ফসলটা তোলা হয়। তোলা হওয়ার পরে তখন তাদের যে নির্বাচিত গভর্নর ছিলেন উইলিয়াম ব্র্যাডফিল্ড, তিনি বললেন যে যেহেতু এরা আমাদেরকে সাহায্য করেছে, আমরা এদেরকে ডেকে আমরা এদের সঙ্গে কাছে আমরা একটা থ্যাঙ্কস দেই, বা তাদেরকে আমরা আমাদের ধন্যবাদ জ্ঞাপন করি। তো এই প্রথম শুরু হয়, এখান থেকেই প্রথম শুরু হয়। তার পরের বছর আবার খুব খরা হলো, তখন তারা কিন্তু এই থ্যাঙ্কস গিভিংটা, আর তখন তারা বললেন যে আমরা গডকে থ্যাঙ্কস দিতে হবে যে যেহেতু তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই হচ্ছে শুরু। তারপর থেকে এটা বিভিন্ন ভাবে উদযাপিত হয়েছে, কিন্তু বিভিন্ন কারণে, ঠিক এই কারণে না। যেমন যখন আপনার 1789 খ্রিস্টাব্দে জর্জ ওয়াশিংটন যখন এই দেশ থেকে আপনার রিভলিউশনারি ওয়ারে যখন যিনি জয়ী হলেন, তারপরে আপনার এই দেশের কনস্টিটিউশন তৈরি করা হলো, তখন তারা আবার সেই মানে ক্রিয়েটরকে ধন্যবাদ জানিয়ে তারা একটা থ্যাঙ্কস গিভিং করে। কিন্তু তারপরে এখানে অনেক ইতিহাস আছে, সেখানে আস্তে 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 এব্রাহাম লিঙ্কন সেই গৃহযুদ্ধের সময় তিনি প্রথম বললেন যে আমরা এই দিনটাকে থ্যাঙ্কস গিভিং হিসাবে উদযাপন করবো, এবং এটা ছিল দুই জাতিকে এক করার একটা প্রচেষ্টা, যে সব শান্তি এবং আমরা সবাই একসাথে বসবো, একসাথে খাওয়া দাওয়া করবো, ইত্যাদি ইত্যাদি।
ডক্টর মহিউদ্দিন আহমেদ, আপনি যেমনটি কিনা বললেন, আমরা সবাই একত্রিত হয়ে একাট্টা হয়ে সহাবস্থানের ভিত্তিতে নিজ নিজ ধর্ম বিশ্বাসের প্রতি অটল থেকে সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে প্রতি বছরই আগামী দিনগুলোতে এই থ্যাংকস গিভিং ডে পালন করে যাব, এই প্রত্যাশার মধ্যে দিয়ে আজকের এই আলোচনার এখানেই সমাপ্তি কাঞ্ছি। ডক্টর মহিউদ্দিন আহমেদ, আপনি আমাদের সঙ্গে যোগ দিলেন এই অনুষ্ঠানে, আমাদের সঙ্গে কথা বললেন, সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। শ্রোতা দর্শক যারা এই অনুষ্ঠান দেখলেন বা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজ এখানেই শেষ করছি। সালাম, নমস্কার, শুভরাত্রি।
আসুন শোনা যাক আহসানুল হকের এই প্রতিবেদনটি।
খেলার খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। খেলার জগতে একটি ইন্দ্রপতন ঘটেছে সম্প্রতি। অনেকের মতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় আর্জেন্টিনার সাবেক অধিনায়ক এবং সাবেক কোচ ডিয়াগো আর্মান্ডো ম্যারাডোনা 60 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। তার আকস্মিক মৃত্যুতে বিশ্বের কোটি কোটি মানুষ, ফুটবল প্রেমিক, তারা সবাই শোকাহত। নভেম্বর মাসের শুরুর দিকে তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার হয়েছিল এবং তার নানান রকম শারীরিক অসুস্থতা ছিল এবং শেষ পর্যন্ত তিনি 60 বছর বয়সে অকালে পরলোকগমন করলেন। তার জীবনটা অত্যন্ত ঘটনাবহুল একটি জীবন। দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই বালক ক্রমশ বিশ্বের সবচেয়ে দামি ফুটবল খেলোয়াড়ে পরিণত হয়েছিলেন। 1986 সালে বিশ্বকাপ জিতেছিলেন এবং সেই বিশ্বকাপ বিশ্বকাপের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বিশ্বকাপ, যেখানে আর্জেন্টিনা দলকে, যে সাদামাটা একটি আর্জেন্টিনা দলকে তিনি কিভাবে শিরোপা এনে দিয়েছিলেন। 1982তেও খেলেছেন বিশ্বকাপ, 1990তে আবার তিনি ফাইনালে নিয়ে গিয়েছিলেন তার দেশকে, 1994তেও খেলেছেন। মাদক গ্রহণের বিভিন্ন রকম অভিযোগ বিভিন্ন সময়ে উঠেছে তার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে বিভিন্ন সময় শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছিল, সে কারণে তার ফুটবল ক্যারিয়ার সম্পূর্ণ হতে পারেনি এই অভিযোগের কারণে। ডিয়াগো আর্মান্ডো ম্যারাডোনার মৃত্যুর পর তার সম্পর্কে মানুষের নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক আসিফ কাপাডিয়া ডিয়াগো ম্যারাডোনা নামে 2019 সালে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন, যেটি বর্তমানে এইচবিও ম্যাক্সে দেখানো হচ্ছে। এই ছবিতে দেখানো হয়েছে ডিয়াগো ম্যারাডোনা, তার খেলোয়াড়ি জীবন এবং তার ব্যক্তিগত জীবন। এমন কিছু ফুটেজ এই ছবিতে দেখানো হয়েছে যেগুলো আগে অন্য কোথাও দেখানো হয়নি। ডিয়াগো ম্যারাডোনার সাবেক স্ত্রীর কাছ থেকে এর কিছু কিছু ফুটেজ নেওয়া হয়েছিল। আসিফ কাপাডিয়া একজন পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা, বাংলাদেশের একজন ক্রীড়া সাংবাদিক যিনি ডিয়াগো ম্যারাডোনাকে সামনাসামনি দেখেছেন, তার খেলা দেখেছেন, তিনি হচ্ছেন দিলু খন্দকার। তার কাছে জানতে চাইছি ডিয়াগো ম্যারাডোনা সম্পর্কে।
যেদিন ম্যারাডোনার জন্ম হয়েছিল সেদিন ক্লিনিকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেদিন বোকা জুনিয়র্স এর খেলা ছিল, ম্যারাডোনার মা যখন জন্ম দিলেন ম্যারাডোনাকে, ঠিক তখন নাকি তিনি গোল বলে চিৎকার করে উঠেছিলেন এবং ডাক্তার যখন এসে জানালেন যে তোমার ছেলে হয়েছে এবং এই ছেলে একদিন ফুটবলের বিখ্যাত প্লেয়ার হবে, এটা কাকতালীয় বাট গল্পের মিথের মতো ব্যাপারটা, ঘটনাটা ঠিক সত্যি এরকমই ঘটেছিল। খুবই দরিদ্র পরিবারে জন্ম ম্যারাডোনার, ছেলেবেলায় তেমন একটা ভালো খাবার জুটতটা পরিবারের সবার, সেই জন্য ম্যারাডোনা কিন্তু ছেলেবেলায় খুবই হালকা পাতলা গড়নের ছিলেন। তারপরেও ম্যারাডোনা কিন্তু সবসময় ব্যস্ত থাকতেন ফুটবল নিয়ে, তার মা বাবা তাকে একটা ফুটবল জোগাড় করে দিতেন, তার বন্ধু বান্ধবরা যখন কাজের বিনিময়ে পেশো রোজগারের ব্যবস্থায় ব্যস্ত থাকতেন, তখন মারাদোনা তাদের সাথে গিয়ে বল নিয়ে তিনি জাগলিং করতেন, বল প্র্যাকটিস করতেন তার বাড়ির আঙিনাতে, এবং বন্ধুদের সাথে শহরে গিয়েও কিন্তু তিনি প্র্যাকটিস করতেন। এই যে প্র্যাকটিসের ব্যাপারটা, ফুটবলের প্রতি তার যে একটা ভালোবাসাটা ছিল জন্মের পর থেকে, এটা কিন্তু দেখেছিলেন ওই স্থানীয় তার এক ফুটবল স্কাউটার, তিনি দেখে বুঝেছিলেন যে এই ছেলের মধ্যে আলাদা কিছু রয়েছে, এবং তিনি তার এক বন্ধু ট্রাক ড্রাইভারকে বিষয়টা বলেছিলেন যে তুমি তো সবসময় শহরে যাও, বুয়েনস আইরেসে গেলে তুমি বলবে একটা ছেলে রয়েছে, এ ছেলে কিন্তু পাকা জহুরি হবে, পাকা খেলোয়াড় হবে, তার মেধাটা কিন্তু সেরকম। খুব অবাক কিন্তু যে মারাদোনার আবিষ্কারক একজন ট্রাক ড্রাইভার, এটা বলা খুবই সহজ, তার কথা কেউ মনে রাখবে না, কিন্তু তিনি কিন্তু তার বন্ধুর মাধ্যমে এসে একদিন খেলা দেখেছিলেন মারাদোনার, তার এলাকার ওই মাঠে খেলছিলেন ফুটবল, দেখে ওই ট্রাক ড্রাইভারের পছন্দ হয়ে গিয়েছিল যে ওকে আমি নিয়ে যাই বোকা জুনিয়র্সে, যে জুনিয়র টিম আছে সেই কোচ আমার বন্ধু, তার কাছে আমি ছেড়ে দিতে পারি, এ ছেলেকে কিন্তু ঘষে মেজে ফুটবলার হিসেবে তৈরি করা যাবে।
লক্ষ কোটি মানুষ ম্যারাডোনাকে নিয়ে লিখছেন, ধর্মগুরু বলেন, নায়ক বলেন, গায়ক বলেন, নেতা বলেন, অভিনেতা বলেন, প্রত্যেকের একটা নিজস্ব জাতি থাকে, ভাষা থাকে, একটা গণ্ডি থাকে, কিন্তু ম্যারাডোনা কিন্তু সমস্ত গণ্ডির চাইতে ঊর্ধ্বে উঠে মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, মানব জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এইরকম জনপ্রিয় একজন মানুষ আমি কিন্তু এখন পর্যন্ত ভাবতে পারছি না যে এত জনপ্রিয় মানুষ আমি আমার জীবনকালে দেখিনি। খেলোয়াড় হিসাবে টেকনিক্যাল দিকগুলোর দিকে যদি একটু তাকাই, ম্যারাডোনা সারা মাঠে ঘুরে ঘুরে সব সময় পজিশন চেঞ্জ করে খেলতেন, যদিও তিনি সামনে খেলতেন কিন্তু দলের প্রয়োজনে বহু সময় তাকে পেছনে আসতে হয়েছে, এবং ইংল্যান্ডের বিরুদ্ধে যে দ্বিতীয় গোল সেটা তো তিনি মাঠের হাফ লাইন যেটা তারও মানে তার নিজের যে অর্ধ সেদিক থেকে তিনি বল নিয়ে গোল করেছিলেন। এবং ম্যারাডোনার খেলার মধ্যে যেটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে জিদানের মতো তিনি সারা দলকে যেরকম নিউক্লিয়াসের মতো তাকে ঘিরে তার দল খেলতে থাকে, একই সাথে মেসির মতো তিনি গোল করার সেই রকম পারদর্শী ছিলেন, তার বাম পায়ের যে চুম্বক, আমার মনে আছে বেলজিয়ামের সাথে দুটি গোল করার পর তখন বাংলাদেশে 1986 সালে একটা পত্রিকায় একটা সংবাদের শিরোনাম ছিল যে পশ্চিমা বিশ্বের কোন একটি পত্রিকায় লেখা হয়েছিল যে এই খেলোয়াড়ের পায়ে কি পারমাণবিক অস্ত্র আছে কিনা, তা না হলে এইভাবে বিধ্বংসী ভাবে, কারণ বেলজিয়াম খুব ভালো দল ছিল সেই বিশ্বকাপে, ইংল্যান্ড খুব ভালো দল ছিল, এবং এখানে মনে রাখতে হবে যে ম্যারাডোনা যেই সময় খেলেছেন সেই সময় ব্রাজিলে জিকো ছিলেন, সক্রেটিস ছিলেন, জুনিয়র ছিলেন, সেই সময় কলম্বিয়ার ভালডারামো খেলেছেন, তারপর হল্যান্ড বা নেদারল্যান্ডস এর গুলিট খেলেছেন সেই সময়, জার্মানির রুমেনিগে খেলেছেন সেই সময়, পৃথিবীর সব বিখ্যাত খেলোয়াড় কিন্তু মিশেল প্লাটিনি খেলেছেন ফ্রান্সের পক্ষে সেই সময়, এই রকম একটা উজ্জ্বল একটা স্বর্ণযুগে কিন্তু ম্যারাডোনা সবাইকে ছাড়িয়ে শিখরে উঠলেন, এটা কিন্তু সহজ কাজ ছিল না। টেকনিকের দিক থেকে কিন্তু ম্যারাডোনার মতো টোটাল খেলোয়াড় খুব কম রয়েছে, নির্ভীক একজন খেলোয়াড় ম্যারাডোনা ছিলেন, এবং তার মৃত্যুতে সত্যি পৃথিবী অনেক বেশি রিক্ত হয়ে গেল। এই শোক ভোলার নয়, এই শোক আমাদেরকে নিয়েই চলতে হবে। দিলু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দা সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Hello, and welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Ana Mateo. This program is for English learners, so we speak a bit slower, and we use words and sentences especially written for people learning English. Here are the stories we have for you on today's program. Katie Weaver and Mario Ritter bring us the Education Report. They talk about how the COVID-19 pandemic is causing a sharp drop in international enrollment at colleges and universities in the United States. For this week's Words in Their Stories, Gregory Stockel tells us about words dealing with the COVID-19 pandemic. We will finish our 30 minutes together with The Making of a Nation, our ongoing U.S. history program. But first, the Education Report.
Said Nani of India is just 2 terms short of completing a master's degree program in the United States. The 28-year-old studies cybersecurity at the University of Toledo in Ohio. Or he used to. Last summer, Nani had to leave school suddenly when his father became very sick with the disease COVID-19. He reached the hospital in India just 4 hours before his father died. He was emotional. He was in tears, Nani said. I think he was waiting to see someone who would take care of my mother, and then he left. 2 months later, when Nani was ready to return to the university, U.S. officials denied his visa request. He said the only explanation he got is that the decision was based on guidelines they received from the White House. Everything changed, Nani said. The goals I had changed. The milestones I had changed.
Problems and new policies brought on by COVID-19 have stopped thousands of international students from attending U.S. colleges this year. The sharp drop could lead to long-lasting effects in schools that depend financially on international students. At risk are millions of dollars in tuition payments and some of the world's best minds for U.S. employers. The number of new international students has been falling in recent years because of rules limiting student visas and competition from other countries. But COVID-19 has been a crushing blow. New international student enrollment in U.S. universities this term is down by 43%. That number comes from a new study of more than 700 schools. The nonprofit Institute of International Education reported the findings. The group has been publishing data on international enrollment since 1954. The study found total international enrollment, including new and returning students, fell by 16%. And it showed that among those who did enroll at U.S. colleges, about 1 in 5 were studying online from outside the United States.
Some of the nation's largest universities experienced a big drop in international students. The number of undergraduate and graduate international students at Michigan State University was down 20%. The University of Texas reported a drop of 17%. The state university systems in Arizona and Ohio each said that foreign student enrollment shrank by 15%. Administrators agree the pandemic created barriers for students, from job losses and financial difficulty to worries over U.S. government policies. Universities were flooded with questions from concerned parents. They wanted to know where their children would live if colleges closed student housing. They wanted to know what would happen if their child got sick. Some students decided to stay home because of those worries. It all has forced students to make difficult choices. One University of Toledo student decided not to go home, even when two relatives died of COVID-19, said Tracy Hidalgo, an official with the school. "They just bawl their eyes out and tell me no because they're worried they're not going to be able to come back," she said.
Adding to the problems of the health crisis are worries about changes to U.S. immigration policy. Experts say there is a growing belief that the country is no longer as welcoming for international students. The combination makes for a very difficult situation, said Leonardo Villalon, head of the University of Florida's International Center. International higher education is under the greatest stress it has been in decades. The drop in enrollment will be felt in budgets at colleges because foreign students usually pay higher tuition than in-state students. The University of Illinois alone estimates it will lose about $26 million this term. And high-tech companies will suffer. They depend on foreign-born people who come to the U.S. for training, Villalon noted. "Where do we want the best and brightest young people in the world to go?" he said. "If you're running a research lab studying the coronavirus, you want the very best in there." There is hope among some college officials that President-elect Joe Biden will overturn some Trump administration immigration orders as promised. Biden also has said he would seek a new pathway to citizenship for foreigners who complete U.S. doctoral programs. U.S. universities are also facing increased competition from countries, including Canada and Australia, that are appealing to foreign students. And China is heavily investing in its colleges.
Usman Bari is a Guinean refugee who moved to Italy. He won an academic scholarship to Whitman College in Washington State. Bari was to begin classes at the school last summer, but his visa request was turned down because he could not show enough ties to his home country. He still has hope that he will get another chance. "Going to the United States to study is the best," he said, "because of all the educational possibilities it offers." I'm not trying to work or spend my life there, said the 21-year-old. All I'm looking for is a better education and then to go back to my country. I'm Katie Weaver.
And I'm Mario Ritter Jr.
And now, Gregory Stockel brings us this week's Words and Their Stories.
In today's Words and Their Stories, we will talk about words from the health crisis that affects all of us this year. Gwendolyn Nichols is with Cambridge Dictionary. She said the words that people search for reveal not just what is happening in the world, but what matters most to them in relation to those events. The events of this year have sent people to search for words like coronavirus and COVID-19. It also brought words that we rarely used in the recent past, such as quarantine, lockdown, and pandemic. So what did Cambridge Dictionary choose as the 2020 word of the year? The answer is quarantine. Cambridge said searches for the word increased in March when many countries went into lockdown to stop the spread of the new coronavirus. The word has also taken on a new meaning, and Cambridge has since added to its definition. It now says quarantine is a general period of time in which people are not allowed to leave their homes or travel freely so that they do not catch or spread a disease. Collins Dictionary, another British publisher, chose lockdown for its word of the year. It said the word represents a uniting experience for people across the world. The publisher noted that lockdown was originally a word connected to prison life. When prisoners riot or cause other trouble, guards will lock them inside their cells to help return order to the prison. In 2020, Collins said under lockdown, normal public life is suspended, and we see few people in fewer places. The meaning of the word has changed in people's mind. Lockdown is now a public health measure. On March 11th, the World Health Organization declared the coronavirus crisis a pandemic. At a news conference that day, the World Health Organization's Director General said, "Pandemic is not a word to use lightly or carelessly." The Merriam-Webster Learner's Dictionary says pandemic is an event in which a disease spreads very quickly and affects a large number of people over a wide area or throughout the world. Both Oxford and Collins said pandemic received consideration as their word of the year. The Oxford Dictionary, however, did not select pandemic or any single word as its word of the year. Oxford Dictionary officials said 2020 is not a year that could be described in a single word. So, it decided to look at words as they changed throughout the year in a Words of an Unprecedented Year report. It was bushfire in January when more than 200 fires were burning across Australia. In February, everyone was talking about the impeachment of U.S. President Donald Trump. The month of March brought coronavirus, followed by COVID-19. Then came lockdown, social distancing, reopening, hand sanitizer, coverings, and super spreader. And June was the month for Black Lives Matter after American police killed Black citizen George Floyd in late May. Mail-in saw increased usage in August as Americans looked for ways to vote safely during the pandemic. In 2019, Merriam-Webster chose they as its word of the year. The word they has no gender and can be used in place of he or she. The American Dictionary publisher has yet to choose its word of the year for 2020. However, the online betting website Sportsbook Review says the word COVID-19 is the heavy favorite to become Webster's word of the year. And that's Words and Their Stories. I'm Gregory Stockel.
Welcome to the Making of a Nation, American History in VOA Special English. President Abraham Lincoln led the Union of Northern States in 4 years of civil war against the Southern Confederacy. But he did not live to see the end of the war. He did not live to see the nation reunited. He was assassinated in April of 1865. Shep O'Neill and Morris Joyce tell what happened after Lincoln died.
Almost immediately, officials began planning details of the president's funeral. They asked Mrs. Lincoln where she wanted her husband buried. At first, she said Chicago. That was where the Lincolns were going to live after they left the White House. Then she said the Capitol building in Washington. A tomb had been built there for America's first president, George Washington, but it had never been used. Finally, she remembered a country cemetery they had visited. At the time, her husband had said, "When I am gone, lay my remains in some quiet place like this." So Mrs. Lincoln decided that the president's final resting place would be in the quiet, beautiful Oak Ridge Cemetery outside their hometown of Springfield, Illinois.
For several days after Lincoln's assassination, his body lay in the East Room of the White House. The room was open to the public all day. Next, the body was taken to the Capitol building. Again, the public could come to say goodbye. Then the body was put on a special train for the trip back to Illinois. 4 years earlier, President-elect Lincoln had traveled by train from Illinois to Washington. He stopped to make speeches in cities along the way. Now, on this sad return trip, the train stopped at those same cities: Baltimore, Philadelphia, New York, Cleveland, Indianapolis, Chicago.
In every town, people lined the railroad. They stood silently with tears in their eyes as the train moved slowly past. Farmers working in the fields saw the train and dropped to their knees in prayer. For the wise man who had led the Union through 4 years of bloody civil war, Father Abraham, was dead. Churches throughout the country held memorial services. ministers told their people that God had taken Lincoln because the president had completed the job God had given him. He had brought peace to the Union and freedom to all men.
The final service was at the cemetery outside Springfield. It ended with the words from Lincoln's second inaugural speech. With malice toward none, with charity for all, with firmness in the right, as God gives us to see the right, let us strive on to finish the work we are in. Let us heal the nation's wounds. Let us do all possible to get and keep a just and lasting peace among ourselves and with all nations.
While the nation mourned Lincoln's death, federal officials investigated his assassination. The man who had shot Lincoln in Ford's Theater was an actor, John Wilkes Booth. He had fled the theater after the murder. The government offered a reward of $100,000 to anyone who captured Booth and his helpers. The investigation produced the names of several people who were friends of Booth. One was John Surratt. Like Booth, he supported the Southern Confederacy during the Civil War. Another was David Harold, a young man who worked in a store in Washington. Others were George Atzerodt, Louis Payne, Sam Arnold, and Michael O'Loughlin. Most of these men had stayed at a house owned by John Surratt's mother, Mary.
One by one, in the days following Lincoln's death, these people were arrested. Anyone else who might have had a part in the plot was seized. Soon, hundreds of suspects were being held in jails in and around Washington. At the end of a week, only two of the plotters were still free, David Harold and John Wilkes Booth. Booth broke his leg when he jumped from the presidential box to the stage at Ford's Theater. A few hours later, he and Harold stopped at the home of a Dr. Samuel Mudd. They reportedly gave the doctor false names. They asked him to fix Booth's broken leg. Dr. Mudd agreed, and he let the two men sleep at his home. Federal troops chasing the assassins arrested the doctor. They accused him of being part of the plot.
John Wilkes Booth and David Harold ran and hid for 6 days. They crossed the Potomac River from Maryland into Virginia. Finally, 12 days after the assassination of Abraham Lincoln, soldiers found the two men. They were hiding in a tobacco barn near the town of Port Royal. Harold agreed to surrender. He came out of the barn with his hands in the air. He shouted again and again that he was innocent. Booth refused to come out. The soldiers set fire to the barn.
The fire forced Booth to move close to the door. The soldiers could see him now. He was aiming a gun at them. The soldiers had been ordered to capture Booth alive, but one of them raised his gun and shot Booth in the neck. The actor fell. Some of the soldiers ran to the burning barn and pulled him out. They carried him to a nearby house. He died 2 hours later.
John Wilkes Booth carried a notebook. He wrote in it every day. On the day Lincoln was killed, he wrote, "For 6 months we had worked to kidnap Lincoln, but with the Confederacy being almost lost, something decisive and great must be done. I struck boldly." Booth described how and why he had shot the president. "Our country," Booth wrote, "owed all her troubles to him, and God simply made me the instrument of his punishment." Booth's body was returned to Washington. Men who knew him confirmed that it was the body of John Wilkes Booth. The body was buried under the stone floor of the Washington prison. A few years later, his family received permission to move the body to a cemetery in the city of Baltimore.
Evidence showed that only a few people were actually involved in the plot against the president. Most had agreed to work with Booth because they believed he planned to kidnap Lincoln, not kill him. Of the hundreds of persons arrested, only 8 were brought to trial. The Secretary of War decided that they would be tried by a military court. He argued that Lincoln had been commander-in-chief of all military forces and had been murdered during wartime.
The trial began almost 2 months after the assassination. The prisoners seemed in poor condition. All wore heavy chains on their arms and legs, and the men had been forced to wear thick cloths over their heads. Officials said the cloths were necessary to prevent them from talking to each other. The Secretary of War announced that the prisoners could not meet privately with their defense lawyers. They could meet only in the courtroom. Guards could hear everything they said. One of the defense lawyers recognized that the job was hopeless. He said the trial was a contest between the defense lawyers and the whole United States. There was no question, he said, what the military court's decision would be.
The government tried to prove that Lincoln's assassination was a Confederate plot. Witnesses told how Confederate supporters reportedly planned to cause trouble in the North. But none could prove that Confederate President Jefferson Davis, or any other Southern leader, played a part in Booth's plot to kill Lincoln. 400 witnesses appeared. Many of the important ones had been arrested as suspects. They agreed to give evidence if the government dropped the charges against them. For 6 weeks, the court heard evidence against the 8 prisoners. The prisoners themselves could say nothing. They could only listen.
In late June 1865, the trial of Abraham Lincoln's assassins ended. The military officers serving as judges met secretly for 2 days. Then they announced their decision. All 8 prisoners were found guilty. One received a prison sentence of 6 years. 3 were sentenced to life in prison. 4 were sentenced to die. Defense lawyers appealed for mercy. The appeal was rejected. On July 7th, David Herold, Louis Payne, George Atzerodt, and Mary Surratt were hanged for the murder of Abraham Lincoln.
And that is our program for today. Thank you for listening.
Join us again tomorrow to learn English through stories from around the world.